Zajte Řebrník si chce, nezajte ten Řebrník sem to Kraspatru a Forty Vipu. Vím si to.
Hare Krishna. Om Agyana Timirandasya Janandana Sarajaya Chashurum Militam Dena Tasmai Sri Gurave Namah. Namam Vishnu Paraya Krishna Vishraya Bhutale Sri Mate Subhakshwami Niti Namani. Namam Vishnu Paraya Krishna Vishraya Bhutale Sri Mate Bhakti Vedanta Swami Niti Namani. Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shunyavadi Bhaskara Sutarine. Namo Mahavadanaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Namo Vishnu. Hare Krishna Karuna Sindhu Dinavandhu Jagatpate Gopesha Gopika Kanto Namaste Tapta Ranjana Gaurangi Radhe Vrindavaneshwari Vishwanu Sute Devi Pranamami Hari Priye. Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Srivasayi Gaurabhaktavinda. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. আমাদের নীলকমল প্রভু এবং গোপাল ভট্ট প্রভু যারা ইংল্যান্ড থেকে আসছেন এবং স্পেন থেকে আসছেন, তারা সুন্দরভাবে আমাদের কি করা উচিত, হরিনাম করা উচিত, তাতে আমরা সুখ পেতে পারি। আবার বললেন যে আমাদের আত্মার খাদ্য দিলে আমরা সুখী হব। আমরা সবাই দেহের সেবা যত্নে ব্যস্ত আছি। যদি মনে করেন কোনো মানুষ জলে ডুবে যাচ্ছে, তাকে না তুলে তার দামি দামি পোশাক আছে, প্যান্ট শার্ট, সেগুলি আমরা তুলে নেওয়ার চেষ্টা করছি, ব্যক্তিটা সুখী হবে? আগে জলে ডুবে যাচ্ছে, তার প্যান্ট শার্ট ডুবে থাকে, তাকে জল থেকে উদ্ধার করা উচিত, তাই না? সেই রকম আমরা এই সংসারে দুঃখ ভোগ করছি, তো আমরা কি করছি, এই ভগবত প্রেম না পেয়ে বা ভগবানের কাছে না যেতে পেরে আমরা দুঃখ ভোগ করছি। তো ভগবানকে না ভালোবাসার ফলে, তো সেটা না করে আমরা ভালো করে পোশাক স্বরূপ আমাদের দেহটাই যত্ন করে গেলাম, কিন্তু আত্মাকে যত্ন দিলাম না। দেহটাকে খাবার দিচ্ছি, পোশাকটাকে পোশাকটা প্রতিদিনই তো পরিষ্কার করছি, কিন্তু দেহটাকে যত্ন নিলাম, দেহ ভালো থাকবে? আবার দেহটাকে ভালো নিচ্ছি, দেহের মধ্যে যে অভ্যন্তর দেহা দেহি আছে, দেহের অভ্যন্তরে অর্থাৎ আত্মা আছে, তাকে যদি আমরা যত্ন না নিই তা আমরা কোনোদিন সুখে থাকতে পারবো না। আর আত্মা যেহেতু ভগবানের অংশ, তাই ভগবানের সেবায় সন্তুষ্ট হয়। এই জগতে সুখ পাওয়ার জন্য কত দেব, আমরা বিভিন্ন দেব দেবের উপাসনা করি, কিন্তু প্রকৃতপক্ষে যায় না। কার উপাসনা করা উচিত, কার উপাসনা হলে সুখী হবে? এই জগতে বিভিন্ন দেব দেবের উপাসনা করে কেন? কিছু চায় তাদের কাছে, তাই না? প্রকৃতপক্ষে দেখতে গেলে জগতে কিছু কিছু লোক আছে, দেখুন তারা হয়তো সমাজের নেতাদেরকে উপাসনা করে, ধূপ ধূনা দিয়ে পূজা করে, ধূপ দিয়ে। কেউ কেউ আছে সিনেমা আর্টিস্ট যারা আছে, তাদের ছবি দেখে পূজা করে সিনেমা আর্টিস্টদের। তার থেকে আবার কিন্তু সমাজের নেতাদেরকে পূজা করে, মন্ত্রীদেরকে পূজা করে। তার থেকে আরেকটু উপরে ওঠে, যখন চেতনাটা আরেকটু উপরে ওঠে, যেমন হয়তো কেউ হয়তো পাঠশালায় পড়ছে, তার থেকে আরেকটু নার্সারিতে পড়ছে, তার থেকে আরেকটু উপরে উঠলে প্রাইমারি স্কুলে গেল, তার থেকে আরেকটু উপরে উঠলে হাই স্কুলে গেল, তার থেকে আরেকটু উপরে উঠলে কলেজে গেল, তারপরে আরেকটু উপরে উঠলে ইউনিভার্সিটিতে গেল, আর ইউনিভার্সিটিতে আর বিভিন্ন বিভাগে যে কোনো একটা বিভাগ নিয়ে আবার পিএইচডি করলো, এমটেক বিটেক পিএইচডি করলো, উপরে চলে গেল। তো সেই রকম বৈষ্ণব সাধনা থেকে এই জলজগতে সুখ পাওয়ার জন্য আমি কি করে সুখ পাবো, প্রথমে হয়তো মা বাবার অধীনে থাকলাম, মা বাবাকে পূজা করলাম, মা বাবা সব কিছু দিয়ে গেল, তার থেকে আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একটু উপরে উঠলো, সমাজের বড় নেতাদের হাতে মা বাবা দিতে পারছে না, বেশি সুখ সুবিধা দরকার, সমাজের নেতাদের পূজা করলাম, তারা দিল। এর থেকে আরেকটু উপরে উঠে কি করে পুত্রদের পূজা করে, এজাতে আছি, অনেকে ভূত প্রেতে পূজা করে। আমি কয়েক বছর ধরে ইন্দোনেশিয়ায় যাচ্ছি, ইন্দোনেশিয়া বালি বলে একটা জায়গা আছে যেখানে সারা পৃথিবীর টুরিস্টরা আসে। ওখানে প্রত্যেকটা বাড়িতে রাস্তার সামনে গিয়ে পূজা করবে, কেক লাড্ডু তারপর ফল ফুল এগুলি দিয়ে ভোগ লাগাবে। বলছি কাদের ভোগ লাগায়? রাস্তার মাঝখানে বলতে অ্যানসেস্টর মানে পিতৃপুরুষদের ভোগ লাগায়, পিতৃপুরুষদের খেতে দেয়। পিতৃপুরুষ মানে যারা বলে কি, যারা ভূত হয়ে গেছে, মরে গিয়ে ভূত হয়ে গেছে। ভূত হয়ে গেলে কি হবে, তারা যেন বাড়িতে এসে উৎপাত না করে ঘরে, তারা ওখানে খাবার দিলে তারা খেয়ে দিয়ে চলে যাবে, আর বাড়ির ঘরের ভিতরে এসে উৎপাত করবে না। এই জন্য প্রত্যেক বাড়িতে ভূত দেবে, ধুনা দেবে, তারপর খাওয়ার জিনিস দেবে, ভালো ভালো রান্না করে আর অন্য কিছু দেয়, সেগুলো আমি বলছি না কি কি করে, ওগুলি খাওয়াবে। এখানে জানে না কারা ভূত প্রেত পিতৃপুরুষদের মাছ মাংস নিবেদন করে না, ওগুলিও রান্না করে ওদেরকে দেয়, ভালো ভালো কেক দেবে, ফল দেবে, সব দিয়ে আসবে রাস্তার মাঝখানে। পরে এসে দেখা যাচ্ছে গরু ছাগল ওরা খেয়ে নিচ্ছে রাস্তার মধ্যে যাচ্ছে। প্রত্যেক বাড়িতে এরকম রাস্তার মাঝে ভূত, আর আমার ওইটা দেখে আমারও ভয় লাগতো, ভূত আছে নাকি তাহলে সব রাস্তায় হেঁটতে গেলে রাস্তার মধ্যে বুঝা যাচ্ছে তো ভূতের বুঝা যাচ্ছে। কিন্তু আমাদের দেশে কিছু নিচু বর্ণের লোক আছে, তারা কোনো গাছের মধ্যে যায়, বনের মধ্যে যায়, গাছের নিচে দিয়ে ভূতের পূজা করে, আমাদের দেশেও আছে। তার থেকে যদি আরেকটু আছে কেন, ভূতের থেকে কিছু পাওয়া যায় যারা করে তারা জানে, আমরা করি না তো জানি না। তার থেকে আর একটু উপরে উঠে বিভিন্ন দেব দেবীর উপাসনা করে, আরেকটু উপরে যখন ওঠে দেব দেবীর উপাসনা করে, তাহলে আমরা লক্ষ্মী দেবীর কাছ থেকে অর্থ পায়, বিদ্যা সরস্বতী দেবীর কাছে বিদ্যা পায়, এই জন্য ইন্দ্রের কাছে আমরা জল পাই। ইন্দ্র যদি বৃষ্টি দেয় ফসল হবে, ফসল হলে শস্য হলে আমরা খেয়ে বেঁচে থাকতে পারবো, এই জন্য ইন্দ্রের পূজা করে। আর রোগ শোক মুক্তি হওয়ার জন্য অশ্বিনী কুমার দয়ের পূজা করে, শীতলা দেবীর পূজা করে, শক্তি পাওয়ার জন্য দুর্গা দেবীর পূজা করে, সুন্দরী স্ত্রী পাওয়ার জন্য দুর্গা দেবীর পূজা করে, মহাদেব ভালো সুন্দর স্বামী পাওয়ার জন্য মহাদেবের পূজা করে। প্রত্যেকে একটা কিছু না কিছু কামনা বাসনার জন্য সব দেব দেবীর পূজা করে। ভগবান কৃষ্ণ বলছে কি, কামস্তস্তে হতজ্ঞানা প্রপাদান্তে অন্য দেবতা। যাদের কামনা বাসনা দ্বারা, অসীম কামনা বাসনা দ্বারা জ্ঞান হত হয়েছে, জ্ঞান নষ্ট হয়ে গেলে কি পাগল হয়ে যায় না লোকে? যার জ্ঞান নাই তার কি পাগল বলে না কি বলে? ভালো যার ভালো মন্দ বিচার হারিয়ে গেছে তাকে কি বলে? পাগল বলে না? তো যারা কামনা বাসনার দ্বারা পাগল হয়ে গেছে তাদেরকে দেব দেবীর উপাসনা, ভগবান কৃষ্ণ নিজেই বলছেন এত কামনা বাসনা, কামস্তে আস্তে হতজ্ঞানা প্রপাদান্তে অন্য দেবতা, তাং তাং নিয়মাস্তায় প্রতিটা নিয়ে থাকে। কিন্তু ওই সব দেবতাদের পূজা করে যা কিছু পায় সব কিছু আমার থেকে নেয় ভগবান বলছেন। ভগবান দেবতারা কোথায় পাবে? ভগবানের রাজ্য একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, ভগবানই মালিক। তার বিভিন্ন দেবতাদের বিভিন্ন বিভাগ দেখার জন্য দায়িত্ব দিয়েছেন। আমাদের যেমন প্রধানমন্ত্রী আছে, তারপর এদিকে মৎস্যমন্ত্রী, এদিকে ক্রীড়ামন্ত্রী, এদিকে বিদ্যামন্ত্রী, এডুকেশন মিনিস্টার, এদিকে ফাইন্যান্স মিনিস্টার, বিভিন্ন বিভাগে মন্ত্রী আছে, জলমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, অর্থমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, বিদেশ মন্ত্রী, কত শত শত মন্ত্রী রয়েছে। আর কার নির্দেশে কাজ করছে? প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছে। কিন্তু যদি যা কিছু বাজেট করতে হবে প্রধানমন্ত্রী নিয়েই বাজেট করতে হবে, কোনো কিছু তাই নেই, প্রধানমন্ত্রীর অনুমতি পেতে কেউ নিজের স্বার্থভাবে দিতে পারে। পরমেশ্বর ভগবান হচ্ছে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আর এই সমস্ত দেব দেবীরা ভগবানের দাস দাসী, তারা কি করছেন? ভগবানের নির্দেশে বিভিন্ন বিভাগ পরিচালনা করছেন। ভগবান যদি কেউ ভুল করে তাহলে ভগবান তাকে সরিয়ে দিয়ে আরেকজনকে বসাতে পারেন, ভগবানের সেটা ক্ষমতা আছে। তা আমরা সেই ভগবানকে না পূজা করে সেই ভগবানের বিভিন্ন দাস দাসী পূজা করছি কেন? আমাদের অসংখ্য কামনা বাসনা রয়েছে বলে। এই কামনা বাসনা এর থেকে যদি আরো একটু উপরে ওঠে তাহলে ভগবানের পূজা করে, আর ভগবানের পূজা করে কি করে? কনভার্সেশন, নিজেদের মধ্যে কথা বলার দরকার নেই, শুনুন, ভগবানের পূজা করে। যারা দেবদেবীদের পূজা ছেড়ে আরেকটু উপরে ওঠে তারা ভগবানের পূজা করে, আর ভগবানের পূজা করে তিন ভাবে ভগবানের পূজা করে, কেউ ব্রহ্মের পূজা করে, কেউ পরমাত্মার পূজা করে, আর কেউ ভগবান স্বরূপে পূজা করে। যেটা ভগবানের স্বরূপে পূজা করা মানে কি, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, এটা হচ্ছে পিএইচডি লেভেল, এর উপরে আর নাই। ভগবানকে যারা পূজা করে তারা মনে করে দেব দেবীর পূজা ছেড়ে যারা উপরে উঠলো তার মধ্যে কেউ ভগবান আছে নির্বিশেষ নিরাকার ব্রহ্ম একটা আলো এইরকম পূজা করে। অনেক সম্প্রদায় আছে মায়াবাদী সম্প্রদায়, আর এখানে যারা অনেক সম্প্রদায় আছে ভগবানের রূপকে স্বীকার করে না, ভগবানের কোনো রূপ নাই। আরে ভগবানের থেকে ব্রহ্মা সৃষ্টি, ব্রহ্মার থেকে নারদ, সমস্ত পরপর সব সৃষ্টি আছে, আমরা মানুষ সৃষ্টি আছে, আমার বাবার রূপ ছিল, ঠাকুরদার রূপ ছিল, কোটাকুতার ছিল, সবার রূপ ছিল, আর ভগবানের রূপ নেই? ভগবান থেকে সব সৃষ্টি, ভগবানের রূপ নেই? ভগবান নিরাকার হয়ে গেল, আমি তাকে দেখতে পাচ্ছি না বলে তার নিরাকার নেই? আপনি কেউ অনেক অনেকে কোটাকুতাকে দেখেনি, তার কোটাকুতে আমাদের কেউ মন্তব্য কোটাকুতে কোনো রূপ নেই, নিরাকার হবে? ব্রহ্মার কোনো রূপ নেই, ব্রহ্মাকে আমরা দেখতে পাই, ব্রহ্মার সৃষ্টিকর্তা, ব্রহ্মার কোনো রূপ নেই, আমরা দেখছি চার মুখ আছে, ছবি আঁকা দেখছি। তো ভগবানের যে আমাদের রূপ আছে মানে কি আমার পিতার রূপ ছিল তাই পিতার রূপে আমরা হয়েছি, না আমরা একটা গাভী ছিলাম বা একটা শুয়োর ছিলাম তাই আমরা এরকম রূপ হয়েছে? না, আমার পিতা আমার মতো রূপ ছিল এই জন্য আমি এরকম রূপ হয়েছি। ম্যান ইজ দ্য ইমেজ অফ গড, ভগবানের রূপ হচ্ছে নিয়ে ভগবান এই মানুষের রূপ তৈরি হয়েছে, মানুষের রূপ এই রূপ হয়েছে কেন? ভগবানের এই রূপ আছে মনুষ্য, ভগবানের যত লীলা সর্বোত্তম নরলীলা, নরগোপ তাহার স্বরূপ, ভগবানের যত লীলা আছে তার মধ্যে নরলীলা হচ্ছে শ্রেষ্ঠ লীলা। ভগবানের কখনো মানুষের রূপ ধরে এই জগতে লীলা বিলাস করেন, রামচন্দ্র রূপে, কৃষ্ণ রূপে, মহাপ্রভুর রূপে, বিভিন্ন রূপে ভগবান এই জগতেও আসেন লীলা বিলাস করার জন্য। সেই ভগবানকে বাদ দিয়ে বিভিন্ন দেব দেবীকে পেয়ে যদি আমরা সুখ পেতে চাই কখনো সম্ভব না। এই সম্বন্ধে আমি একটা শাস্ত্র থেকে কাহিনী শুনেছিলাম যে প্রকৃতপক্ষে আমরা কি পেতে চাই। এক সময় একজন রাজা কি করেছেন, সব বসতে কষ্ট হচ্ছে না, পা একবার এদিকে একবার ওদিকে, অনেক সময় বসতে হবে। অ্যাকচুয়ালি বসে বসার আসনের নিয়ম আছে, এক জায়গায় এক আসনে তিন ঘন্টা যদি বসতে পারে ওটাকে বলা হয় জিতাসন। আগেকার যুগে হাজার হাজার বছর ধরে মানুষ ধ্যানে বসে থাকতেন, এক পায়ের উপর দাঁড়িয়ে থাকতেন, একটা পায়ের অঙ্গুলির উপর দাঁড়িয়ে থাকতেন, কিছু খাদ্যদ্রব্য গ্রহণ করতেন না, শুধু কখনো জল কখনো নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকতেন হাজার হাজার বছর ধরে। এত কঠিন তপস্যা করতে কলিযুগে বলা হয়নি। এটা নীলকণ্ঠ বলছিল না, সহজ পান্তা দিয়েছেন মহাপ্রভু, চ্যান্টিং ড্যান্সিং ফিস্টিং, ভগবানের নাম জপ করো, কীর্তন করো, ভগবানের সামনে নৃত্য করো, সবাই নাচতে ভালোবাসে নাচো, সব গাইতে ভালোবাসে গাও, আর খেতে ভালোবাসে ফিস্ট, মহাপ্রসাদ ফিস্ট করো। তো এইটা সহজ পন্থা মহাপ্রভু দিয়েছে। এর থেকে যদি আমি বলা কিছু খেতে পারবে না, কোনো জল পর্যন্ত খেতে পারবে না, কোনো খাবার খাবে না, শুধু এক পায়ে দাঁড়িয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেবে আর হাজার হাজার পর্যন্ত তপস্যা করো, কে করবে এখানে? কারো ক্ষমতা, কারো ক্ষমতা নেই এখানে করার জন্য। এই যে মহাপ্রভু অত্যন্ত সহজ সরল পন্থা দিয়েছে, বড় বড় যজ্ঞ ছিল তেতা যুগে, সে পন্থাও এখন নাই, করতে পারবো না, কলিযুগে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই যখন ঘিও নাই আর সেরকম শুদ্ধ ব্রাহ্মণও নাই, তা যজ্ঞ করতে পারবো না। দ্বাপর যুগে বড় বড় মন্দির তৈরি করে তপস্যা পূজা করতেন, ইদম আসনম স্বাগতম সুস্বাগতম এতত পাদম ইদম অর্ঘম ইদম আসনীয়ম এস মধুপর্ক ইদম পুনরাসনীয়ম ইদম স্নানীয়ম ইদম বস্ত্রম ইমানি আবরণানি এস গন্ধ এতানি পুষ্পানি এস ধূপ এস দীপ ইদম দৈবতম নমস্কার। এবার ষোলোশো উপাদানে ষোলোটা উপাদানে, এবার দশটা উপাদানে, ষোলোটা উপাদানে, 64টা উপাদানে সারা দিন ভগবানের পূজা করতেন। এখন তো কারো ঘরে কাজ না করলে, অফিসের কাজ চাকরি না করলে, আর কারো কারখানায় কাজ না করলে, আর ব্যবসা বাণিজ্য না করলে খাওয়ারই জুটবে না, তাহলে সারাদিন ভগবানের অর্চন করবে কি করে? এই জন্য মহাপ্রভু সরল পন্থা দিয়েছেন, কি বলছে? ভগবানের নাম জপ করো, হরে নাম হরে নাম হরে নাম এব কেবলম কলো নাস্তে ব নাস্তে ব। এই জন্য কার নাম জপ করো? দেব দেবীর নাম, কালীর নাম, দুর্গার নাম, শিবের নাম, কার নাম জপ করো? কৃষ্ণ প্রভু কায়ে কহিলাম এই মহামন্ত্র কি কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মহাপ্রভু বলছেন প্রভু কায়ে কহিলাম এই মহামন্ত্র, ইয়া জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই। আর কি ভোজনে, কি শয়নে, কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, এত বলি এক শ্লোক শিখাইল মরে, এই শ্লোক কণ্ঠ করি করিব বিচারে, హరిన్నాం 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 అని కేవలం బలవు నాస్తేవ 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 గతి আমরা এইগুলি বাদ দিয়ে যদি অন্য জায়গায় ছুটে বেড়াই, পরম সব ভগবানকে বাদ দিয়ে, শাস্ত্রের কঠিন ভাষায় বলছে বাসুদেবম পরিত্যাজ্যম যো অন্য দেব উপাসতে স্বমাতারম পরিত্যাজ্যম স্বপশম বন্দিতি হিস, যে ভগবান বাসুদেবকে ভগবান কৃষ্ণকে বাদ দিয়ে যারা অন্য দেব দেবীর উপাসনা করে সে নিজের মাকে পরিত্যাগ করে চণ্ডালিনীকে আশ্রয় করে। ভগবান পুরাণে বলা হচ্ছে কেন ভগবানকে, আর দেব আরেকটা পুরাণে বলা আছে যে শুনপুচ্ছমিব, যে ভগবানের আরাধনা বাদ দিয়ে দেবতাদের আরাধনা করে, ঠিক যেমন কুকুরের লেজ ধরে সমুদ্র পার হওয়ার চেষ্টা করে। কুকুরের লেজ ধরে সমুদ্র পার হওয়া যায়? কুকুর তো একটা দুটো ঢেউ খেলে ওখানে জলের নিচে চলেই যাবে, তো ওর লেজ ধরে সমুদ্রে পারে, তা দেবতাদের লেজ ধরে ভগবান ভক্তি ভগবানের কাছে যাওয়া যায় না, দেবতাদের উপাসনা করে। এই জন্য ভগবান বলছে জানতে দেবপ্রতা দেবান, যারা দেবতাদের উপাসনা করে দেব লোকে যাবে, দেব লোকটা বেশি দূরে নেয়, আমরা ভূলোকে আছি, তারপর ভূলোক যেখানে পিতৃপুরুষরা থাকে, তারপর স্বর্গলোক যেখানে দেবতারা থাকে, তার উপরে অনেক লোক আছে, জনলোক মহাতলোক তারপর জনলোক তপলোক মহাতলোক তারপর ব্রহ্মলোক অনেক আছে, যেখানে মহান মহান ঋষিরা থাকেন, মহর্ষি দেবর্ষি, তারপর ব্রহ্মলোকে ব্রহ্মা থাকেন, তার উপরে বিরজা, তারপর বৈকুণ্ঠ, তারপর অযোধ্যা মথুরা অযোধ্যা দ্বারকা মথুরা, তারপর হচ্ছে গোলক বৃন্দাবন। আমাদের লক্ষ্য হচ্ছে গোলক বৃন্দাবন, কৃষ্ণের কাছে ফিরে যাওয়া, ফিরে যাওয়া হচ্ছে না, গোলক বৃন্দাবনে কৃষ্ণের সাথে খেলতে পারবো, কৃষ্ণের সাথে খেলাধুলা করে কৃষ্ণের সাথে আনন্দ উপভোগ করতে পারবো, কৃষ্ণ সচ্চিদানন্দময়, আর আমরা ওখানে ফিরে গেলে আমরাও সচ্চিদানন্দময় হয়ে যাবো। এই জন্য ভজন যদি করতে হয় কৃষ্ণের কাছে, আর যদি কিছু চাইতে হয় কৃষ্ণের কাছে যাব, চাওয়াছি অকাম সর্বকাম মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজত্র সম্পন্ন, সে কামনা বাসনা যুক্তই হোক আর মোক্ষকামী, অকাম অকাম সর্বকাম, সে নিষ্কামী হোক সর্বকামী হোক বা মোক্ষকামী হোক তাতে কিছু যায় আসে না, তীব্রেণ ভক্তি কেউ যদি ভগবানের ভক্তি যোগ করে যজে পুরুষম পরম, তাহলে ভগবানের কাছে ফিরে যাবে। আমাদের লক্ষ্য হচ্ছে সেটা, ভগবানের কাছে গেলে আবার জন্ম মৃত্যু জ্বরা ব্যাধি এইসব দুঃখের উপর মধ্যে আমাকে পড়তে হবে না। আমরা চাই না বৃদ্ধ হতে, বৃদ্ধ হতে হবে, আমরা যতই লিপস্টিক মাখি আর যতই প্রসাধন মাখি আর যতই রকম চুলের বাহার করি, একদিন চুল সাদা হবে, একদিন মানে কি আপেলের মতো মুখটা তখন কিশমিশের মতো হয়ে যাবে কিছুদিন মধ্যে, তখন যতই করি না কেন বৃদ্ধ হতে না চাইলে বৃদ্ধ হতেই হবে, আবার একদিন মরতে না চাইলে মরতে হবে, এটাই জগতের নিয়ম আর এইটা বাস্তব সত্য। এই জন্য এইসব প্রচেষ্টা বাদ দিয়ে আমাদের ভগবানের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যেখানে গেলে নিত্য নবযৌবন সম্পন্ন, ভগবান হচ্ছে নিত্য নবযৌবন সম্পন্ন, আর সেখানে যার ভক্তরা যায় সেখানে সবাই নিত্য নবযৌবন সম্পন্ন দেহ প্রাপ্ত হয়, চিন্ময় দেহ প্রাপ্ত হয়, জড়দেহের এই বিকার হয়, মাতৃগর্ভে জন্ম হয়, সেখানে কিছুকাল অবস্থান করে, ক্রমে ক্রমে বৃদ্ধি হয়, কিছু কার্যকলাপ করে, তারপর ক্রমে ক্রমে জরাগ্রস্ত হয়, একদিন মরে যায়, ছয়টা পরিবর্তন হয় এই দেহে, এটা সবার জন্য হয়, কিন্তু ভগবানের রাজ্যে গেলে সে নিত্য নব যৌবন দেহ থাকে আর ওই দেহ কখনো পরিবর্তন হয় না। এ আমরা সুখ পাওয়ার জন্য কি করি, যৌবনটাকে ধরে রাখছে, বিদেশে যৌবনটাকে ধরে রাখার জন্য কি করে, কত রকম প্রসাধন তো করেই, উপরন্তু প্লাস্টিক সার্জারি করে, চামড়া খুলে গেছে গুটিয়ে গেছে কিশমিশের মতো হয়ে গেছে, ওটা টাইট করে আবার প্লাস্টিক সার্জারি করে দেয়, সবাই দেখবে না টাইট চামড়া আছে একদম, প্লাস্টিক সার্জারি করে চামড়া, আর ইন্দ্রিয় ভোগ করার জন্য নিজের ইন্দ্রিয় শিথিলে বানরের শিরা উপশিরা লাগায় শরীরের মধ্যে, ইন্দ্রিয়গুলি সতেজ থাকে, এরকম দূরবিজন, তবু অন্তিম পর্যন্ত ভোগের জন্য চেষ্টা করে, কিন্তু জড়জগতের পরিস্থিতি এটা, প্রকৃতির বিধান এটা, সবাইকে জন্ম হয়েছে সবাইকে জরাগ্রস্ত হবে, সবাইকে রোগশোকগ্রস্ত হতে হবে এবং সবাইকে মৃত্যুবরণ করতে হবে, তারপর আদি দৈবিক আদি ভৌতিক আদি আত্মিক, চিতার যন্ত্রণা তো আসেই, জড়জগতের দেবতারা চিতার যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে না। আমরা দুর্গাপূজার উপাসনা করি কেন, ধনং দেহি জনং দেহি রূপবদ্ধ রূপবতী ভাজ্যাং দেহি যশং দেহি শ্রীং দেহি, শুধু দাও দাও দাও, মা আমাকে এটা দাও এটা দাও এটা দাও, তার পরিণামে মা কি দেয়, মার হাতে কি আছে বলুন তো, ত্রিশূল আছে, মা হাত বলছে ত্রিশূল দেখায় আমাদেরকে, ত্রিশূল দেবো মানে আদি দৈবিক, আদি ভৌতিক, আদি ত্রি মানে তিন, আর সুর মানে দুঃখ বেদনা, তিন বেদনাই দিচ্ছেন মা। ঠিক আছে, এটা কিরকম ভগবান বলছেন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে মজা প্রভাতন্তে মায়া মেতন করে দিতে। আমার এই দৈবী প্রকৃতির মায়া অতিক্রম করা অত্যন্ত দূর, অত্যন্ত কঠিন, দুর্লঙ্ঘনীয়, মায়া আমার মায়া অতিক্রম করতে পারে না কেউ। কিন্তু ভগবান বলছেন মামে বেজা প্রভাতন্তে মায়া মেতন করতে, আমাকে যে আমার যে স্বর্ণগত হবে সে মায়া থেকে অচিরেই উদ্ধার হয়ে যাবে ভগবান বলছেন। যেমন মনে করুন কোনো মার কাছে একটা শিশু বারবার উঠে চলে যেতে চাইছে, মা আবার জোর করে ধরে বসাচ্ছে, আবার হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে, আবার জোর করে ধরে বসাচ্ছে, যতবার ছুটেছে পালাতে যায় পাঠাচ্ছে। কিন্তু দূর থেকে বাবা দেখছে খেলাটা, বলছে ঠিক আছে তুমি ছেড়ে দাও, আমি ওকে দেখাশোনা করছি। বাবা যদি বলে দেয় তাহলে কি করে, মা ছেড়ে দাও চলে যাও। তখন তা ভগবান বলছেন যে দুর্গা দেবীর কাছ থেকে বেরোনো, দুর্গা হচ্ছেন এই জড়জগৎ রূপে জেলখানার মালিক, দুর্গা দেবী এই দুর্গের অধিপতি উনি, আর উনি উনি হচ্ছেন কর্ত্রী, আর ওনার কাছ থেকে বেরিয়ে যাওয়া অর্থ সহজ নয়। তা কিন্তু ভগবানের কেউ যদি ভজনা করে তখন ভগবান ছাড়ো ওকে, তা ভগবান সঙ্গে সঙ্গে দুর্গা দেবী ছেড়ে দেবে, তা নাহলে দুর্গা দেবী এই জড়জগতের কেউ থেকে বেরোতে পারে না, কোনো দিন বেরোতে পারে না। আর তারপরেও যদি আমরা দুর্গা দেবীর কাছে প্রার্থনা করি, এমনি তো বেরোতে পারে না, আমাকে এই ভোগ দাও ওই ভোগ দাও, তাহলে আরো ভোগান্তি দিয়ে দেয়। ভোগের পরের নাম কি, ভোগান্তি দিয়ে দেয় আদি দৈবিক আদি ভক্তি। কিন্তু যদি অকাম হোক সর্বকাম হোক মোক্ষ কাম হোক, কিন্তু ভগবানের সেবা করে তার মুক্তি নিচ্ছে, ভগবানের সেবা করে দেব দেবীর উপাসনা করে কেউ ভগবানের বা ভগবানের রাজ্যে প্রবেশ করতে পারে না, এই দুঃখময় সংসার থেকে উত্তীর্ণ হতে পারে না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা কাহিনী আছে, একসময় একজন রাজা, যে আমরা যা কিছু চাই বিভিন্ন দেব দেবীর কাছে ভগবানের ভক্তি করলে আপনা থেকে সেটা পেয়ে যায়। কিরকম, যেমন একজন রাজা তিনি তার মন্ত্রীদের ডেকে বিচার করলেন যে আমার রাজ্য পরিদর্শন করতে চাই এবং সবাইকে আমি সুখী দেখতে চাই, কারো কোনো বাসনা আমি অপূর্ণ রাখতে চাই না, যার যে বাসনা আছে সব পূরণ করবো। তো একদিন রাজা তিনি তার পার্ষদ পার্ব নিয়ে মন্ত্রীদের নিয়ে সিপাহীদের নিয়ে বেরিয়ে পড়লেন, প্রতি গ্রামে গ্রামে যাচ্ছেন এবং বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন আপনার কি প্রয়োজন। প্রথমে একজন বাড়িতে গিয়েছেন, তিনি বলছেন যে মহারাজ সৌভাগ্যবান আমি যে আপনি আপনার আমার বাড়িতে পদার্পণ করেছেন, কিন্তু আপনার কৃপা দৃষ্টি আমার উপর বর্ষিত হোক, আপনি আমার ঘরটা দেখুন জল টল করে যদি মেরামত করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তখন মন্ত্রীকে আদেশ দিলেন তুমি লিখে নাও এই ব্যক্তির ঘরটা মেরামত করে দিতে হবে, ঘরটা নতুন করে দিতে হবে। আরেকটা বাড়ি গিয়েছেন, তো বলছেন যে তোমার কি লাগবে, বলছে এই মেন রোড থেকে বাড়ি পর্যন্ত রাস্তাটা কাঁচা, বর্ষাকালে কাদা হয়, তো যাতায়াত করতে কষ্টটা যদি পাকা করে দেন খুব ভালো হয়। ঠিক আছে, অমুক ব্যক্তি রাস্তাটা লিখে নিচ্ছেন সব মন্ত্রীরা রাস্তা নির্মাণ করতে। আরেকজনের বাড়ি গিয়েছেন, বলছে খাওয়ার জলের খুব অসুবিধা, যদি একটা টিউবওয়েল বসিয়ে দেন খুব ভালো হয়। তো ঠিক আছে, অমুক ব্যক্তি টিউবওয়েল। আরেক বাড়িতে গিয়েছেন, বলছে আপনার কি অসুবিধা, বলছে যদি একটা পুকুর টুকুর একটা ভালো সরোবর বা পুকুর খুলে দেন কেটে দেন তাহলে চান টান করতে পারি, সাঁতার টাতার করতে পারি। ঠিক আছে, আমার একটা পুকুর লাগবে। তার এক বাড়ি গিয়েছেন, বলছে আপনার কি লাগবে, বলছে কিছু চাল ডাল দিলে ভালো হয়, আমার এমনি সংসার খুব অবনটন যাচ্ছে, চাল ডাল দিয়ে দেবেন। এরকম যে বাড়িতে যাচ্ছেন কিছু কিছু চাইছেন, প্রত্যেকে কিছু না কিছু চাইছেন। কোনো বাড়িতে যাচ্ছে বলছেন আমার এখন মেয়েটা এখন দরিদ্র অবস্থায় বিয়ে হচ্ছে না, তার বিয়ের জন্য কিছু টাকা পয়সা, ঠিক আছে মেয়েটা বিয়ে ব্যবস্থা করে দেবেন রাজারা। এইভাবে প্রত্যেকের বাসনা পূরণ করছেন। এক মাস পরে ফিরে আসেন, আরেকজনের বাড়িতে গিয়েছেন, লাস্টে উনি দেখছেন বুদ্ধিমান ব্যক্তি, উনি ছিলেন একটা খুব বুদ্ধিমান, উনি চিন্তা করছেন যে রাজা এসছে আমার বাড়িতে, সামান্য একটা ছোট জিনিস চেয়ে লাভ কি, মারিতা গন্ডার লুটিতা কি লুটিতা ভাণ্ডার, যদি মারতে হয় তাহলে গন্ডারই শিকার করা ভালো, আর যদি না যদি মারতে হয় তাহলে শিকার করতে হয় তাহলে গন্ডার শিকার করা সবচেয়ে বেস্ট, অনেক দাম আছে, আর যদি মারতে হয় লুট চলা লুট করতে হয় তাহলে ভাণ্ডার রাজভাণ্ডার লুট করলে তাহলে অনেক সম্পদ পাওয়া যাবে। তো রাজা এসছে তারা বাড়িতে যদি প্রধানমন্ত্রী আসে, রাজা আসে, যদি বলে কি আপনার কি বাসন আছে, বলছে আমাকে 10 টাকা দিন, বলে আমি একটু চা খেতে পারি বা এক প্যাকেট বিস্কুট নিয়ে আসি, এটা কি বুদ্ধিমানের কাজ? রাজা এসে জিজ্ঞাসা করছে কি লাগবে, যদি স্যার বাড়ি গাড়ি সবকিছু করে দিতে পারে, রাজা এসে জিজ্ঞাসা করছে। এই সম্বন্ধে একটা কাহিনী বলছি। এক সময় একজন ভদ্র মহিলা বৃদ্ধা আর কি, তিনি ভাগবত পাঠে শুনেছেন যদি কেউ কখনো বিপদে পড়ে ভগবানকে ডাকলে ভগবান সাহায্য করে, এটা দৃঢ় বিশ্বাস আছে, হ্যাঁ ভগবান সাহায্য করে। তো উনি কি করতেন, প্রতিনিয়ত মাঠ থেকে বন থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে বাজারে বিক্রি করতেন এবং নিজের ঘরে নিয়ে আসতেন, কিছু রান্না রান্না করে খেতেন। তো একদিন এভাবে কাঠ কুড়াতে কুড়াতে সন্ধ্যা হয়ে গেছে, আর যে সন্ধ্যা হয়েছে কাঠ কুড়ি এক জায়গায় করে ওটা দড়ি দিয়ে বেঁধে যখন মাথায় তুলতে যাচ্ছেন তখন আর পাচ্ছেন না, একাকার উঠাতে পারছেন না। তখন কি করবে, কাল চারিদিকে তাকাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, কাউকে দেখতে পাচ্ছে না, বনের মধ্যে হিংস্র জন্তু জানোয়ার এসে পড়বে, ভয় লাগছে। তখন ওনার ওই কথা মনে করছে যে একদিন একজন সাধু বাবা বলেছিলেন ক্লাসে যে ভগবানকে ডাকলে ভগবান সাহায্য করেন। তখন কি হলো, উনি ভগবানকে ডাকলেন, হে ভগবান আপনি এসে আমাকে সাহায্য করেন, হে ভগবান আপনি এসে আমাকে সাহায্য করেন। তখন ভগবান কি করবেন, ভগবান ভাবগ্রাহী জনার্দন হৃদয়ে রয়েছে সবার মধ্যে। তখন তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে একটা বালক রূপে এসে বলছে, এই গরিমা কি হয়েছে তোমার, বলো কি জন্য ডাকছো? ও বলছে তুমি কি ভগবান? বলছে হ্যাঁ আমি ভগবান এসেছি, বলো কি ডাকছো? তখন বলছে তুমি আমার কাঠের বোঝাটা মাথায় তুলে দাও, কাঠের বোঝাটা মাথায় তুলে নিয়ে চলে আসো। আরে বলছি আমি ভগবান এসেছি, বলো কি লাগবে বলো, ভগবান হচ্ছে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কাঠের বোঝা গেছে, তাকে যদি বলা হয় আমাকে একটা রানী করে দিন কোনো দেশের বা কোনো একটা রাজ্য দিয়ে দিন, শুনে শুনে ভগবান তাকে দিতে পারে, সোনা রূপা হীরা মুক্তে যা চাইবেন দিতে পারে, কাঠের বোঝাটা তুলে নিয়ে কষ্ট করার দরকার কি? এটা বুদ্ধিমানের কাজ হলো, ভগবান বলছে আমি ভগবান এসেছি বলো, তো বলছে তাহলে আমাকে কাঠের বোঝাটা তুলে দিন, ভগবান সাহায্য করেন সব কিছু, এটা বুদ্ধিমত্তার পরিচয় নাই। তো সেই রকম এই রাজা যখন আসলেন তখন জিজ্ঞাসা করলেন একজন বুদ্ধিমান ব্যক্তিকে, তো তিনি যেহেতু বুদ্ধিমান তিনি বলছেন না আর আপনি স্বয়ং রাজামশাই এসেছেন, আমি আর কি চাইব, আমার সৌভাগ্য যে আমি আপনাকে দর্শন পেলাম, আপনার পদধূলি আমার বাড়িতে পড়লো, আমার জীবন ধন্য হলো, আমি কিছু চাই না। বলছে না না কিছু চাও, বলছে ঠিক আছে আপনি যদি যখন বলছেন চাইছি, আপনি আমার বন্ধু হন এইটুকু চাই, আমার ধনসার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু লাগবে না, আপনি আমার বন্ধু এইটুকু আমার যথেষ্ট। তা রাজা মন্ত্রীদের বললেন যে এই ব্যক্তি আমার বন্ধু, লিখে রাখো আমার বন্ধু। এইবার চলে গেছেন, এক মাসের মধ্যে রাজা সবাইকে অর্ডার দিয়ে দিয়েছেন, মন্ত্রীদের সবার বাসনা পূরণ করে দাও, যার রাস্তা ছিল না রাস্তা করে দিয়েছেন, যার ঘর রিপেয়ারিং করা ছিল সে ঘর ভালো নতুন করে দিয়েছেন, টিউবওয়েল বসিয়ে দিয়েছেন, পুকুর কেটে দিয়েছেন, ধন সম্পদ ছিল না, মেয়ের বিয়ে হয়ে গেল, সব প্রত্যেক গ্রামের বাসনা পূর্ণ হয়ে গেল প্রত্যেক মানুষের। আর যে ব্যক্তি বলল যে ভগবান, সবাই আনন্দ, যার যা ছিল না সব পেয়ে গেছে। আর যে ব্যক্তি বলল যে ভগবান আমার বন্ধু হন, না রাজা আমার বন্ধু হন, তিনি কি পেলেন? কিছুই পাননি, সবাই হাসাহাসি করেছে, তুই কত মূর্খ দেখ, রাজা তোর বন্ধু হয়ে আর রাজা তো রাজপ্রাসাদে বসে আছে, তুই তোর বন্ধু হয়ে কি হয়েছে, তুই এখানে পড়ে আছিস, কিছুই তো পাসনি। ও বলছে আমার দরকার নাই, রাজা আমার বন্ধু, এটা আমার গর্বের বিষয়, রাজা আমার বন্ধু, বাস এটাই আমার বন্ধু, রাজা স্বীকার করে নিয়েছে আমি আমার বন্ধু। এরপরে রাজকার্য করতে করতে তিনি একটু অস্থির হয়ে পড়েছেন, বলছে ঠিক আছে একটু রিল্যাক্স করে কিছুদিন, কোথায় যাবো কোথায় চিন্তা করতে বলতে হচ্ছে, মন্ত্রীকে রেখে বলছেন মন্ত্রী অমুক গ্রামে না আমার একজন বন্ধু ছিল, আমি ওই বন্ধুর বাড়িতে বেড়াতে যাব, আমি ওখানে কোনোদিন আমি আরাম করে থাকবো, কারণ তার বাড়িতে না আছে ভালো ঘর, রাজপ্রাসাদ, রাজা থাকেন রাজপ্রাসাদে, তার বাড়িতে রাজপ্রাসাদ নেই, রাজার বাড়িতে সুইমিং পুল আছে সেখানে আনন্দ করতে, সেখানে তার বাড়িতে সুইমিং পুল, তার ভালো জলের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা নেই, রাজার সাথে মন্ত্রীরা যাবে, সেপাহীরা যাবে, সৈনিকেরা যাবে, তারা থাকবে কোথায়? এখন সব মন্ত্রীদের টনক নড়ে গেছে, এখানে যদি বলে এই রাস্তায় এখানে মন্দিরে প্রধানমন্ত্রী হাসিনা আসবেন, রাস্তাঘাট ঘর বাড়ির আগে পাকা করে দিয়ে দেবে, তাই না, হেঁটে হেঁটে আসবেন নাকি, হয়তো হেলিকপ্টার রাখার জন্য এখানে কোথাও ব্যবস্থা করে দেবেন, হেলিকপ্টার করে রাস্তাঘাট ঠিক করে দেবেন। এখানে যদি বলে এক মাস থাকবেন বা দশ দিন থাকবেন সব ঘর বাড়ি ঠিক করে দেবেন, ভালো বেডেড ভালো বিল্ডিং সব ঠিক করে রাখবেন। আর ভগবান রাজা আসবেন তখন শুনে সব মন্ত্রীদের টনক নড়ে গেছে, কি হবে এখন মন্ত্রীরা সব মিলে রাজকোষ থেকে টাকা নিয়ে প্রত্যেকে এক একটা দায়িত্ব নিয়েছে, কেউ বড় বিল্ডিং বানানো, কেউ আসবাবপত্র নিয়ে আসার, কেউ রাস্তাঘাট ঠিক করার, একদম বাড়ি পর্যন্ত রাজা যাবে না, রাস্তার এখন রাজমহল গাড়ি টাড়ি নিয়ে যাবেন রাজমহল হয়ে যাচ্ছে, কেউ রাজা রাজ বাড়িতে সুইমিং পুল হয়ে যাচ্ছে, টিউবওয়েল বসিয়ে সারি সারি অনেক লোকজন থাকার জন্য মন্ত্রীদের সারা আবাসস্থল, চারিদিকে এতগুলি দেখে চারিদিকে লোকগুলি সব অবাক হয়েছে, এর তো কিছুই চাইনি রাজার কাছে, রাজা একে এত দিচ্ছে কেন? পরে শুনতে পেলেন রাজা ওনার বন্ধু তো হয়েছে এইটুকু, আর রাজা এখানে এসে কোনোদিন আরাম করবেন, বন্ধুর বাড়িতে বেড়াবেন, এই জন্য রাজমহলে যত সুযোগ সুবিধা সব ওনার বাড়িতে করে দিলেন। কার লাভটা হলো? বন্ধুর লাভটাই হলো, ও কিছু চায়নি। তো ভগবানের ভক্তরা ভগবানের কাছে কিছু না চাইলেও যদি ভগবানকে ভালোবাসেন, ভগবান অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, চাইতে হবে ভগবান আমার বন্ধু, তো বন্ধুরা সব যা না চাইবেন দিয়ে দেবেন, অপর সুদামা বিপুর ভগবানের কাছে কিচ্ছু চায়নি, ভগবানের কাছে বলছে না সুখী আছে বাড়িতে সবাই খুশি তো আনন্দ আছে, বলছে সবাই আনন্দ আছে, যদি পরনে জীর্ণ কাপড় রাখবে, ভগবান বলছে হ্যাঁ তাই হবে, ভগবান তাই হবে বলে দিলেন, সঙ্গে সঙ্গে দ্বারকার যেমন রাজপ্রাসাদ সুদামাপুরে ওই রকমই রাজপ্রাসাদ করে দিলেন ভগবান, দাস দাসী সব পুরো গ্রামগঞ্জ সব কিছু ইন্দ্রকে বিশ্বকর্মাকে বললেন যে ঠিক আমার দ্বারকাপুরী যেভাবে তৈরি হয়েছে ঠিক ওই রকম ভাবে সুদামাপুরী তৈরি হবে। তার বলতে যে ভগবানের কাছে কিচ্ছু চাই, ভগবানের কাছে কিছু চাওয়া লাগে না, ধনম দেই জনম দেই রূপবতী ভাজ্যম দেই যশম দেই শ্রীম দেই কোনো কিছু চাইতে হয় না ভগবানের কাছে। আর দেবতাদের কাছে এই অর্থ অনিত্য আর এই জগতের বন্ধনের কারণ, আর ভগবান যদি কোনো অর্থ দেন সেই অর্থ এই জগতের থেকে মুক্তির কারণ হয়। তিনি ধ্রুব মহারাজকে দিয়েছিলেন, মানে বাংলা এটা হিন্দিতে কথা, ভগবান যা দেতে হয় না থাপ্পড় পড়কে দেতে হয়, আর জব লেতে হয় না তা থাপ্পড় মারকে লেতে হয়। ভগবান যখন দেন তখন ওই বিল্ডিং এর ছাদ থাকে না, ছাদ ফাটিয়ে চলে যায়, এত ধন সম্পদ ছাদ ছাপ ফেটে যায়, কি বলে ছপ্পর পড়কে, মানে ছাপ থাকে না ছাপ ফেটে, এত ধন সম্পদ আমরা কল্পনা করতে পারি ভগবান যদি দেন। আর ভগবান যখন দেন না হাজার হাজার বিল্ডিং হাজার হাজার কারখানা ফ্যাক্টরি কোটি কোটি টাকা থাকলেও থাপ্পড় মেরে সব কেড়ে দেন, একটা রোগ সব হলে সব চলে যায়, ভগবান যখন যখন নেওয়ার সময় না থাপ্পড় মেরে নিয়ে যায়। কিন্তু ভগবান যদি কাউকে দেন তখন তার নেওয়ার প্রশ্নই আসে না, যিনি ধ্রুব মহারাজকে দিয়েছিলেন, যিনি প্রহ্লাদ মহারাজকে দিয়েছিলেন, যিনি সুদামাকে দিয়েছিলেন, যার ভক্তকে যখন কিছু দেন ভগবান তখন কিছু নিতে হয় না, কারণ প্রহ্লাদ মহারাজকে কত তার পিতার ঐশ্বর্য সব দিয়ে দিলেন, ধ্রুব মহারাজকে পিতার ঐশ্বর্য 36,000 ভোগ করলেন, তারপর ধ্রুব লোক দিয়ে দিলেন বৈকুণ্ঠ লোক, এসেছে ভগবানের ঐশ্বর্য। আমরা ভগবানকে যদি ভালোবাসি আর ভগবান আছে সমস্ত ঐশ্বর্যের মালিক, আমাদের কিছু চাইতে হয় না, আমাদের সমস্ত আনন্দের উৎস হচ্ছেন ভগবান, আর সেই ভগবান কৃষ্ণকেই। তাহলে ভগবান কে? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছে একমাত্র ভগবান, একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব দাসী আর সব ভৃত্য, যারে যাইছে না চায় সে তো ইচ্ছা করে, একমাত্র ঈশ্বর হচ্ছেন একমাত্র পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, যদি পূজা করতে। এই জন্য ভগবান গীতাতে অন্তিম পদে দিয়েছেন মন্মনা ভব মদভক্ত মজ্জাজি নাম নমস্ত, যদি তুমি চিন্তা করো আমার কথা চিন্তা করবে, যদি তুমি ভক্ত হতে চাও কারো ভক্ত নয় আমার ভক্ত হও, কৃষ্ণের ভক্ত হও, আর যদি কাকে পূজা করবে ভগবান হচ্ছে অন্য কাউকে পূজা করার দরকার নেই, আমার পূজা করবে কৃষ্ণের পূজা করো, আর যদি কাউকে প্রণাম করতে হয় ভগবান বলছেন আমাকে প্রণাম করো, প্রণাম প্রণাম তো দেহি নাম পাপ কর্ষণ, কেউ যদি ভগবানকে প্রণাম করে ভগবান সমস্ত পাপ তুলে নিয়ে নেয়, তার কাছে কোনো পাপ থাকে না, শুধু ভগবানকে প্রণাম করলে প্রণাম করা মাত্রই ভগবান সমস্ত পাপ মুক্তি। আপনাকে আপনাদেরকে আর গঙ্গায় যেতে হবে না, ভারতে গিয়ে গঙ্গায় স্নান করতে হবে না, হরিদ্বারে যেতে হবে না, কেদারনাথ বদ্রীনাথ ঘুরতে হবে না, সমস্ত তীর্থে ঘুরতে হবে না, ভগবানকে প্রণাম করলেই, ভগবানের বিগ্রহকে প্রণাম করলেই, ভগবানের চিত্রপট আলাক্ষীকে প্রণাম করলেই ভগবান সব জায়গায় রয়েছেন, ভগবানকে প্রণাম করলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়, প্রণাম তো দেহি নাম পাপ অকর্ষণ, সব পাপ থেকে আমরা সহজেই মুক্তি লাভ করতে পারি। যদি ভগবানের ভজনা করতে হয়, যদি কাউকে ভজনা করতে হয়, কৃষ্ণের ভজনা করেছে, কৃষ্ণের পূজা করে, কৃষ্ণকে প্রণাম করে, এটা কৃষ্ণের অন্তিম উপদেশ। অর্জুনকে বলছেন, অর্জুন তুমি আমার সখা, তুমি আমার বন্ধু, তুমি আমার একমাত্র ভক্ত, প্রিয়, তাই তোমাকে এই গোপনীয় উপদেশটা দিচ্ছি। তুমি আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আর আমাকে প্রণাম করো, আমাকে পূজা করো, তাহলে আমি তোমাকে এই সত্য অঙ্গীকার আছে, তুমি অবশ্যই আমার কাছে ফিরে মাম এবং সত্যমন্ত্রী, আমি সত্য অঙ্গীকার আছে, তুমি আমার কাছে ফিরে আসবে বলেও শান্তি পাননি। আবার বলছেন যে সব ধর্ম ত্যাগ করে দেয়, তুমি যেগুলি ধর্ম মনে করছো, এই যে মাতা পিতার সেবা করা, দেশের সেবা করা, জাতির সেবা করা, দশের সেবা করা, ব্রাহ্মণের ধর্ম, ক্ষত্রিয় ধর্ম, বৈশ্যের ধর্ম, শূদ্রের ধর্ম, তারপর ব্রহ্মচারী ধর্ম, গৃহস্থ ধর্ম, গ্রামস্থ ধর্ম, সন্ন্যাসী ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, জৈন ধর্ম, যা ধর্ম বলে মত করেছো সব ফেলে দাও। কি বলছেন ভগবান? মাম একাম শরণম করি, একটাই মাত্র আমাকে শরণ করো। অহম দাম সর্ব পাপে মোক্ষ স্বামী মা সূচ, জগতে ধর্ম বলে জগতে যা কিছু চলে, ভাগবত কবিতা পরিপূর্ণ চলে, সব সব ধর্ম কৈতব ধর্ম সব ফেলে দাও, একমাত্র আমার চরণে শরণাপন্ন হও, কৃষ্ণের চরণ কখন, তাহলে আমি তোমাকে সর্বদার মান পরিত্যাজ্য মাম একাম শরণম ব্রজ, অহংকাম সর্ব পাপে মোক্ষ এসে, সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবো, মা শুষে কোনো দুঃখ করো না, কোনো শোষণা করো না, একমাত্র কৃষ্ণই করতে পারে, কৃষ্ণ হচ্ছেন ভগবান। ভগবদ্গীতায় কোথায় লেখা আছে শ্রীকৃষ্ণ উপাস? ভগবদ্গীতা কে বলেছেন? কৃষ্ণ বলেছেন। কাকে বলেছেন? অর্জুনকে। কোথাও লেখা আছে শ্রীকৃষ্ণ উপাস ভগবদ্গীতাতে? কোন শ্লোকে লেখা আছে শ্রীকৃষ্ণ উপাস? কি লেখা আছে? শ্রী ভগবান উপাস, পরমেশ্বর ভগবান বললেন। কিন্তু তাহলে এখানে বলা যাচ্ছে যে ভগবান কে? কৃষ্ণ। কৃষ্ণ মহাপ্রভু এই বিশেষ সহজ পন্থা দিয়েছেন, হাতে কাম মুখে নাম, বাস আর কিছু করার দরকার, এইভাবেই সহজে ভগবানের মহাপ্রভু সংকীর্তন করতে আর মহাপ্রভু সংকীর্তন আন্দোলন করে হরিনাম করে ভগবানের কাছে সবাই বাসিলেই ফিরে যাব, হাতে কোন দুঃখ নাই, কোনো দুশ্চিন্তা নাই, কোনো ভাবনা নেই, এটাই সহজ সরল পন্থা, কলি যুগে অন্য পন্থায় কাজ হবে না, তাই মহাপ্রভু এই সরল সহজ পন্থা সবার জন্য দিয়েছেন। হরে কৃষ্ণ। কারো যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে দু পাঁচ মিনিট আলোচনা করে দিতে পারেন।
হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।
উপলব্ধি করতে পারি, এখন আমার মানে কিরম জানি দূরত্ব হয়ে গেছে, উপলব্ধি করতে পারি যে
মন যে চঞ্চল, এটা ভগবান কৃষ্ণ ষষ্ঠ অধ্যায় বলে দিচ্ছেন। অর্জুন বলছেন যে ভগবান বলছেন তুমি অভ্যাস করো, ভগবান তুমি মনকে স্থির করো, তখন অর্জুন বলছেন মনকে কি করে স্থির করবো, চঞ্চল হে মন কৃষ্ণ প্রমাতি বলবদ্দিও তৎসাহ নিগ্রহ মানে বাইরে সৃষ্টি করবে। অর্জুন বলছেন আপনি তো আমাকে মন স্থির করতে বলছেন, মন তো এত চঞ্চল যে যদি কখনো বলবান বায়ুকে রোধ করা যায়, বলবান বায়ুকে যদিও কখনো রোধ করা যায়, কিন্তু আমার চঞ্চল মনের গতিকে আমি কখনো রোধ করতে পারছি না। বায়ুকে কেউ ধরে রাখতে পারে, রোধ করা যায়? বলছে বায়ুকে যদি রোধ করা সম্ভব হয়, কিন্তু মন তার থেকে এত চঞ্চল যে মনের গতিকে আমি রোধ করতে পারছি না। ভগবান কি বললেন? অসংশয় মহাবাহ মন দুর্নিগ্রহ চলন অভ্যাস নত গ্রন্থ বৈরাগ্রহ চলিত, যে তাতে কোনো সন্দেহ নেই, সংশয় নেই অর্জুন, এতে যে মন যে চঞ্চল এতে কোনো সংশয় নেই, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে সংযত করে। সেটা কি, যে আমি যদি অন্য কোনো চিন্তা না করি, যদি মনের আমি কোনো চিন্তা করব না, এটা করা কখন সম্ভব? চিন্তা আসবেই আসবেই। একটা গ্লাসে বললাম এটা কি দিয়ে, এটা খালি গ্লাস না, গ্লাসের মধ্যে বায়ু আছে, ওর মধ্যে খালি গ্লাস থাকে না, থাকে কি? তা বায়ুটাকে যদি আমি ফেলে দিতে চাই, ওর মধ্যে জল দিতে হবে, তা নাহলে দুধ দিতে হবে, তাহলে বায়ুটা চলে গেল, খালি থাকবে গ্লাস, কোনো থাকবে না। মনটা চিন্তা শূন্য থাকে না, সবসময় কিছু চিন্তা করে, ওকে কিছু দিতে হবে, তাহলে চিন্তা শূন্য থেকে নিবৃত্ত হবে। ও চিন্তা শূন্য থাকে না, মনটা কিছু আছে, তার মানে দুশ্চিন্তা দুর্ভাবনা আছে, আর দুশ্চিন্তা দুর্ভাবনা ঢুকতে গেলে ওকে একটা সৎ চিন্তা দিতে হবে, কৃষ্ণের পাদপদ্মে চিন্তা করতে হবে, কৃষ্ণের রূপে চিন্তা করতে হবে, কৃষ্ণের কি রূপ আছে, কৃষ্ণের রূপ কিরকম, কেউ দেখেছেন কৃষ্ণকে, কে দেখে, কেউ শুনেছেন কৃষ্ণের রূপ সম্বন্ধে, কি রূপ আছে কৃষ্ণ, ব্রহ্মা যিনি ভগবানের রূপকে দেখেছেন, সে ব্রহ্মা বলছেন, আমি সেই প্রভুকে ভজনা করি, সেই আদিপুরুষ গোবিন্দকে ভজনা করি, সেই গোবিন্দকে দেখতে কেমন তিনি বলছেন। বেনম, তার হাতে বাঁশি আছে, কৃষ্ণের ছবি দেখেছেন, কৃষ্ণের বিগ্রহ দেখেছেন, বাঁশি আছে হাতে, কানান্তা মরবিন্দ দালায় তার সন্তান, চোখগুলি টানা টানা চোখ, লম্বা লম্বা চোখ, কৃষ্ণের মরবিন্দ মানে পদ্ম পাপড়ির মতো, পদ্মফুলের পাপড়ির মতো একটা আয়তকার চোখ, তার বেনম কানান্তা মরবিন্দ দালায় তার সাম বরহা বাতাম, তার মাথায় ময়ূরের পাখা আছে, ময়ূরের পালক আছে, বরহাবতাম, অসিতাম বোধে সুন্দরাঙ্গ, জল ভরা মেঘের মতো নীলাবর্ণ। এই জগতে সাদা মানুষ দেখা যায়, আমাদের পাশে আছে সাদা মানুষ, তাই না, আর কালো মানুষ দেখা যায়, আপনাকে সবুজ মানুষ দেখেছেন, নীল মানুষ দেখেছেন, সবুজ মানুষ দেখেননি, রামচন্দ্রকে দেখেননি, ভগবান রামচন্দ্র সবুজ, টিয়া পাখির রং দেখা যায় না, ভগবান গাছের পাতা যেমন সবুজ, ভগবানের কৃষ্ণের ভগবান রামচন্দ্রের গায়ের রং সবুজ সবুজ ছিল, টিয়া পাখি রং, আর নীল নীল মানুষ দেখা যায় না, আরে নীল মানে কৃষ্ণের রং নীল, সমুদ্রের মতো নীল, বা আকাশের মতো নীল, ময়ূরপুষ্ঠ অঙ্কিতের মতো নীল, আকাশে যখন জল ভরা মেঘ থাকে তখন নীলাভ কালো থাকে না, নীলাভ বর্ণের জল ভরা মেঘের মতো নীল মানুষ দেখা যায় না, এখানে নীল পাথরের মতো, নীল নীলমণির মতো, তুমি মা যশোদার নীলমণি, তোমায় আমি চিনিছি, তুমি নীলমণি মানে নীল নীল পাথরের মতো, একদম নীলাভ থাকে, এরকম নীল নীল পাথর ফুলে নীলাভ ধরনের পাথর ভগবানের রূপ। তা এটা হচ্ছে অসিতাম্বদে সুন্দর কন্দর্প কোটি কমিউনিকেশন, একটা কাম দেব জগতে সবাইকে মোহিত করতে পারে, কিন্তু ভগবানের রূপ এমনই কোটি কোটি কাম দেব ভগবানের রূপে মোহিত হয়ে, এত সুন্দর ভগবান। কবিরা বলছেন এই কৃষ্ণকে তৈরি করতে ব্রহ্মার সমস্ত ক্রিয়া কৌশল সব শেষ হয়ে গেছে, আর কিছু বাকি নেই, আর সৌন্দর্য কলা কৌশল তাকে নেই, তাকে এমন ভাবে তৈরি করেছে তার ক্রিয়া কৌশল ব্রহ্মার সব শেষ বুদ্ধি শেষ। অ্যাকচুয়ালি তো ভগবান কৃষ্ণ তো ব্রহ্মার সৃষ্টি নয়, পক্ষান্তরে ব্রহ্মা হচ্ছেন কৃষ্ণের সৃষ্টি, কৃষ্ণের ক্ষেত্রে ভগবানকে ভগবানের স্বয়ং ভগবান ক্ষেত্রে ভাগবতের দশম স্কন্ধে একুশ অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে ভগবানের রূপের কথা বলা হয়েছে, কিরকম মাথায় মণিপুর আছে, নটবর বপু শ্রেষ্ঠ নৃত্যশিল্পীদের মতো তার শরীর, ভগবান কৃষ্ণ সোজা সুজি দাঁড়ায়, কিভাবে দাঁড়ায়, তিন ভাবে, তিনটে বাঁকা শরীরে এভাবে বেঁকে আছেন, তার নাম হচ্ছে বাঁকা রায়, সোজা দাঁড়ায় না, নৃত্যশিল্পীরা যেমন অঙ্গভঙ্গি করে দাঁড়ায়, ভগবান যেমন অঙ্গভঙ্গি করে দাঁড়ায় কৃষ্ণ, নটবর কর্ণায় কর্ণিকা, কানে কর্ণিকা ফুলে আছেন, গলায় বৈজয়ন্তী মালায় আছেন, গলায় আবার কৌস্তভ মণি আছেন, আর গলায় মুক্তা হার আছে, আর কানে কুণ্ডল আছে মকর কুণ্ডল, আবার হাতে কঙ্কন আছে, পায়ে নূপুর আছে, তো বর্ণনা করা আছে পুরো। শরীরে কনক কপিষণ উজ্জ্বল বসন আছে, কি বসন? হলুদ বসন, পিত বসন, প্রণামত উজ্জ্বল, এই ভগবানের রূপের বর্ণ, সেই রূপকে আমরা আরাধনা করতে পারি। ওগুলো একটা প্রশ্ন ছিল না
হরে কৃষ্ণ, আমার প্রশ্ন হলো যে অনেক সময় দেখা যায় যে কেউ কেউ শুধু রাধা মাধবের ভজনা করেন, কেউ কেউ নিতাই গৌরের ভজনা করেন বা নৃসিংহদেবের ভজনা করেন, কিন্তু আমরা ভজন শুনিতে শুনি হ্যাঁ যে নিতাই না যে বলিল সে রাধা কৃষ্ণের চরণ নাই পাইল, হ্যাঁ, বা কে যদি রাধা নাই করে তাহলে কৃষ্ণকে পাওয়া যায় না, আবার তুলসী মহারানীর যদি ভক্তি না করা যায় তাহলে রাধা মাধবের চরণ শোভা হয় না, বা গুরু পরম্পরা বা গুরুদেবের চরণ ভজন না করলে হ্যাঁ রাধা মাধবের নিকটে যাওয়া যায় না,
যেমন আমরা যদি গুরুদেবের শরণাপন্ন হই, গুরুদেব ওই পন্থাগুলি বলে দেন, গুরুদেবের শরণাপন্ন হলে গুরুদেব বলেন ঠিক আছে তুমি নিত্যানন্দ প্রভুকে স্মরণ গ্রহণ করো, নিতাই স্মরণ গ্রহণ করলে তুমি মহাপ্রভু স্মরণ গ্রহণ করতে পারো, আর মহাপ্রভু স্মরণ করলে গ্রহণ করলে তুমি রাধারানীর কৃপা পাবে, আর রাধারানীর কৃপা পেলে তুমি মহাপ্রভু ভগবান কৃষ্ণের কৃপা পাবে। ভগবান বলছেন যদি কেউ মনে করে আমার ভক্ত সে কিন্তু আমার ভক্ত নয়, আমার ভক্তের ভক্তকে আমি আমার নিজের ভক্ত বলে গ্রহণ করি, যে কেউ যদি সরাসরি বলে আমি কৃষ্ণের ভক্ত প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্ত নয়, তার মানে যে কেউ যদি গুরুদেবের চরণে স্মরণ গ্রহণ করে, গুরুদেবের আকাশে আত্মসমর্পণ করে, গুরুদেব পন্থা বলে যান তুমি নিত্যানন্দ আদি গুরু নিত্যানন্দ ভজন করো, নিত্যানন্দ ভজন নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভাজলে রাধারানী পাবে চরণ পাবে, আর রাধারানীর চরণকে রাধারানীর কৃপা প্রাপ্ত হলে তখন কৃষ্ণ ডাইরেক্ট কৃষ্ণ তখন সন্তুষ্ট হয় না, তার রাধারানী যদি সন্তুষ্ট হয় রাধারানী বলে যান না কৃষ্ণ এ আমার সেবা করেছে ও ভালো ভক্ত, কৃষ্ণ তখন অ্যাকসেপ্ট করলো, ব্যাস অতটাই হয়ে গেল, সরাসরি কৃষ্ণ অ্যাকসেপ্ট করে না গ্রহণ করে না।
শ্যাম সুন্দর আনন্দ দাস।